কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী প্রভবে মম আজানুলম্বিত ভুজৌ কনকামদাতু সংকীর্তনায়ক পিতরৌ কমলায়তাক্ষু বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালু বন্দী জগৎপ্রিয় করু করুণাবতার অঙ্গস্যামণিমুখটাভিরভিষু মন্দিকিতেন্দ্রীবরম যাজ্ঞম জাগরুচিসাম বিদধতম কর্তাম্বরস্যাম ব্রহ্মারণ্যবিলাসিনু হৃদিরস দামাভিদামোদরম রাধাস্কন্দনিবেশিতোজ্জ্বলভুজম ধ্যায়েম দামোদরম। বৌভাগ্য স্বভাবিতে আজ পরমার্থ মদীয় ইষ্ট দিয়ে শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আবেধা স্থলেতে উপনীত হয়েছি, তাহারই আমি উচ্ছিষ্ট ভুজি। আমাদের জীবনে মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীল প্রভুপাদের প্রীতি বিধান। সুতরাং উচ্ছিষ্ট ভোজী ধর্ম কি না তাহার গুণকীর্তন করা, তিনি এই স্থানে আবির্ভাব হয়েছিলেন। কালক্রমেতে এটি প্রায় লুপ্ত প্রায় হয়েছিল। মধ্যে মধ্যে যখন আমরা পুরীতে আসতাম তখন বৈষ্ণবগণের সান্নিধ্যে আমরা এখানে আসতাম, নমস্কার করে চলে যেতাম। তার বৈষ্ণবগণের কৃপায় আজকে তার মন্দির বিপুলায়িত ভাবে প্রকাশিত হয়েছেন। এখন তিনি আমাদের কি শিক্ষা দিয়েছেন, তার জীবনী সম্বন্ধে বৈষ্ণবগণের শ্রীমুখে থেকে আপনারা শুনলেন শিক্ষা দিয়েছেন। তার বাণীতে তিনি বলেছেন, গৌড়ীয় মঠের একমাত্র ধর্ম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। গৌড়ীয় মঠের ভক্তগণের ধর্ম হচ্ছে একমাত্র শ্রীকৃষ্ণ সংকীর্তনম, দ্বিতীয় ধর্ম মানে মাত্র সেই কথা সংকীর্তকেই বলুন। কৃষ্ণ কীর্তন করলে আমাদের কি হবে, দর্পণ মার্জন ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরয় চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদম তসমাত পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন। এই চৈতন্যচন্দ্রের শ্রীমুখ বিগড়িত শ্লোক। কলিযুগে নানা রকম ভজন প্রণালী থাকিল, কীর্তন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ অঙ্গ। কেন কীর্তন করবেন, কৃষ্ণের সহিত সর্বতোভাবে আমাদের সম্বন্ধ, জগতের সহিত যে সম্বন্ধ স্বাভাবিক, গৃহ বলুন, ছেলে বলুন, পুত্র বলুন, কন্যা বলুন, স্বামী বলুন, দেশ বলুন, সব সাময়িক সম্বন্ধ। আর কৃষ্ণের সহিতই নিত্য সম্বন্ধ, নিত্য দেহগত সম্বন্ধ আছে এবং স্বরূপগত সম্বন্ধ আছে, ইন্দ্রিয়গত সম্বন্ধ আছে, উৎপত্তিগত সম্বন্ধ আছে, সর্বতভাবে কৃষ্ণের সহিতই সম্বন্ধ নিত্য। সেই সম্বন্ধ দাতা হচ্ছেন শ্রীল প্রভুপাদ। কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী প্রভবে নমঃ। সুতরাং ভক্তি হচ্ছে সকলের একমাত্র স্বরূপের বৃত্তি। ভক্তির মধ্যে শ্রী রজবস্বামী পাদ বলেছেন, যদ্যপি অন্যা ভক্তি করো কর্তব্য তদা কীর্তনাক্ষ ভক্তি সংযোগে নইব। কীর্তনের মাধ্যমে আমরা অন্যান্য ভক্তির অঙ্গ সম্পাদিত করি। সেই অন্যান্য ভক্তির অঙ্গ যদি সম্পাদিত আমাদের সামর্থ্য না থাকে, কীর্তনকে করলেই সব অঙ্গ সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। সেই জন্য সনাতন গোস্বামী বলেছেন, জয়তি জয়তি নামানন্দ রূপং বারি বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম কথমপি সকৃদাত্মং মুক্তিদম প্রাণিনাম যত পরমম অমৃতমেকম জীবনম ভূষণম মে। বলছেন যে যদি অন্য কোন অঙ্গ কেউ যাজন না করতে পারে, অন্ধ খঞ্জ বধি কি অঙ্গ যাজন করতে পারবে বলুন, কিন্তু নাম কীর্তন সকলে করতে পারবে। একথা গৌড় পুরাণে একটি শ্লোকে বলেছেন, শুভগং ভগবৎ নাম জিহ্বা বশবর্তিনী তথাপি নরকং জানতি কিম আশ্চর্য অতঃপরম। শুভগং ভগবৎ নাম, নাম উচ্চারণ করলেই হয়, কোন অর্থ বল সামর্থ্য কোনো কিছুর প্রয়োজন হয় না। শুভগং ভগবৎ নাম জিহ্বা বশবর্তিনী, জিহ্বা উচ্চারণ করলেই ভগবানের নাম হচ্ছে। তথাপি নরকম জানতি, তথাপি মনুষ্য নরকে যায় এতে আশ্চর্য কি আছে চিন্তা করুন। সনাতন গোস্বামী সেখানে বলেছেন, যদি অন্য কোন অঙ্গ কেউ যাজন না করতে পারে, তাহলে নাম করলেই সত্যযুগের ধর্ম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, ত্রেতাযুগের ধর্ম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, দ্বাপর যুগের ধর্ম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এবং কলিযুগের ধর্ম সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। তখন পূর্বপক্ষ করছেন, যার জিহ্বা নাই সে কি করে নাম করবে বলুন। আমাদের জিহ্বা আছে, আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে পারি। জিহ্বা না থাকলে কথমপি সখীজাত, যে কোনো ভাবে। বলছেন যে দেওয়ালতে ভগবানের নাম লেখা হয়েছে, সে যদি কেউ স্পর্শ করে তাও না, হস্তের দ্বারা নাম গ্রহণ করা হয়। প্রচার গ্রহণম, বক্ষস্থলেতে যদি কেউ হরিনাম অঙ্কন করে সেইটাও তার গ্রহণ করা হয়, স্পর্শকে গ্রহণ করা হয়। যে কোনো ভাবে নামের সহিত আমরা যদি জীবনটাকে সংযোগ করতে পারি, তাহলে তার মঙ্গল অবশ্যই হবে। এখন প্রভুপাদ বলছেন যে, এবং সে কলিযুগে ভক্তি হচ্ছে মূল, ভক্তি মানে ভগবানের নাম সংকীর্তন। নাম সংকীর্তন করলে কি হয়, সে তো দর্পণ মার্জন, প্রথমে চিত্ত দর্পণ মার্জিত হবে। সে কথা ভক্তি সাম্প্রসিন্ধু বলেছেন, ভক্তি ক্লেশ অগ্নি শুভদা মুখ্য লঘুতা সুদূর ভগা। ভক্তি করলে কি হয়, চৈতন্য মহাপ্রভু বলছেন যে সে তো দর্পণ মার্জন, কাম ক্রোধ মোহ যত কিছু আবর্জনা আমাদের চিত্ত রূপেতে চিত্তকে আবৃত করে রেখেছে, আনুষঙ্গিক ভাবে সে সব দূরীভূত হবে। তার জন্য আর দুটোকে চেষ্টা করতে হয় না, ক্লেশ অগ্নি। সুতরাং নাম কীর্তন করুন, নাম কীর্তন করুন। প্রথমে চেত দর্পণ মার্জনম, পৃথক ভাবে নাম কীর্তনকে বাদ দিয়ে চিত্তবৃত্তি সংশোধনের আর কোন চেষ্টা করিবেন না। ভবমহাদাবাগ্নি বিজ্ঞাপনম, সংসারের যে চিতাব যারা একে আর দূরীভূত করিবার জন্য চেষ্টা করিবেন না। ও নাম সংকীর্তন প্রভাবে সব চিতাব ও দূরীভূত হয়। দুঃখ যায় কিসে বলতে পারবেন? বলছেন যে নাম কীর্তন করলেই দুঃখ যাবে, কি করে যায়? দেখো এক জায়গায় গিয়েছেন কোন আত্মীয়ের বাড়িতে, সেখানে তারা বাক্যের দ্বারা আপনাদের অবজ্ঞা করছে। সেই বাক্যবিদ্ধ বাক্যবান বিদ্ধ চিত্ত কিছুতেই কোন উপায় দ্বারা উপশম হয় না। একদিন দেবীকে শিব কালী বলি দেখেছিল, দেবী প্রথমে অঙ্গ তার কৃষ্ণবর্ণ ছিল, সেই জন্য দেবীকে শিব কালী বলি সম্বোধন করলেন। দেবী তখন বললেন যে দেব, আজকে যে বাক্যবান দ্বারা আমাকে বিদ্ধ করলেন, এই বাক্যবানের বেদনা আমি আর সহ্য করতে পারছি না। গাছকে কেটে নিলে পুনর্বার গজাক, তীর বিদ্ধ হলো সে আরোগ্য লাভ করে, কিন্তু এই বাক্যবান দ্বারা আমি জর্জরি। এই বাক্যবান পিতা এও যাবে বাক্য দ্বারাই। এক নীতি আছে, নির্দিষ্ট দুঃখম সুখিন ভবন্তি, দুঃখের কথা অন্যকে জানালে দুঃখটা দূরীভূত হয়ে যায়। দেখিবেন যখন কার বিয়োগ হয় উচ্চস্বরে কানতে হয়, ওই শব্দের দ্বারাই দুঃখটা বেড়ে যায়। সেদিন বলেছিলাম ওই পৌর্ণমাসী বলছেন মুখরাকে, মুখরে তুমি রাধা রানীর যে কৃষ্ণ বিরহে ব্যথিত হয়ে কানছেন ওটাকে বাধা দিও না, বাধা দিলে অন্তরে বেদনা আরো ব্যথিত হয়ে যাবে। সুতরাং কৃষ্ণ গুণ কীর্তন করি করি সেই বেদনা থেকে রাধা উদ্ধার পাবে। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনম, দাবাগ্নি ও আনুষঙ্গিক প্রভাবেতে কৃষ্ণ কীর্তন দ্বারা দূরীভূত হবে। কেতু দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, কীর্তন করলে, কীর্তন করিবার বিধি সর্বশাস্ত্রে লিপিবদ্ধ আছে। চৈতন্য মহাপ্রভু সে শিক্ষা ভক্তগণকে দিয়েছে, চৈতন্য মঙ্গলে লিপিবদ্ধ আছে। ভক্তগণকে প্রভু বলছেন যে কলিযুগে ধর্ম হচ্ছে কীর্তন যজ্ঞ। ভক্তগণ জিজ্ঞাসা করলেন প্রভু যজ্ঞ কেন বলছেন, হোম কোথায়, হোম কুণ্ড কোথায়, অধৈর্য কোথায়, ঘি কোথায়, অগ্নি কোথায়? তখন প্রভু বললেন যে এই কর্ণ হচ্ছে কুণ্ড আর জিহ্বা হচ্ছে অধৈর্য। জিহ্বা এই কর্ণেতে আহুতি দিবে আর শব্দ হচ্ছে অগ্নি, শব্দ হচ্ছে ঘি, ভাব হচ্ছে অগ্নি। অর্থাৎ ভাবের সহিত এই কর্ণেতে জিহ্বা আহুতি দিবে। দেখো আপনারা যে কোনো ভাবে নাম করছেন কিন্তু কর্ণেতে আহুতি দিন, তাহলে মনটা আর কোনো দিকে যাবে না। শব্দ করে কর্ণেতে আহুতি দিন। এখন বলছেন যে অগ্নি হচ্ছে ভাব, ভাব এদিকে বলছেন যে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নিত্যশুদ্ধ পূর্ণ মুক্ত অভিন্নতার নাম নামিম। নাম হচ্ছেন শুদ্ধ চৈতন্য রসবিগ্রহ, চৈতন্য তিনি শব্দমাত্র মন, চিন্তামণি বলছেন। এখন কি চিন্তা করবেন যারা নাম গ্রহণ করছেন, চিন্তা কি করবেন? যদি বলেন যে ভগবান কৃষ্ণ আমাদের অনর্থ জাতে দূরীভূত করেন, সেই চিন্তা করব, ঠিক হবে? ওইটা তো কৃষ্ণকে বলা হচ্ছে যে তুমি আমাদের অনর্থ দূরীভূত করো, এটা হবে না। অনর্থ দূরী ভক্তগণ কোন বিষয় কৃষ্ণের কাছে প্রার্থনা করেন না, এই দিন জীবনস্বামী পাঠ বলেছেন। ব্রজবাসীগণ যখন গোকুলে ছিলেন, গোকুলে ঘাস শেষ হয়ে গেছে, নানা রকম অসুরগণ এসে অত্যাচার করছে, তারপরে এখন এরা একদিন সভা করল। গোকুলে ছিলেন 3 বছর 4 মাস, সভা করল কি প্রস্তাব হলো যে এখন গোকুলেতে প্রায় ঘাস শেষ, ঘাস গোচরণ ভূমি কমে গেছে আর প্রায় অসুবিধা নয় অত্যাচার আরম্ভ করেছে, আমরা এই গোকুল ছেড়ে বৃন্দাবন যাব। কেউ কেউ বললেন যে কেন বৃন্দাবন যাব, নারায়ণ আমাদের রক্ষা করবেন। তখন কেউ কেউ বললেন যে এটা ঠিক নয়, সুতরাং আমরা নাম হচ্ছেন সাক্ষাৎ পরম ব্রহ্ম, তার সম্বন্ধে চিন্তা করব কি? চিন্তা যদি করি যে প্রভু আমাকে অনর্থ হইতে উদ্ধার করুন, ঠিক হবে না? নামের ফল তো অনর্থ মুক্তি নয়, তার পাদপদ্ম প্রাপ্তি। সেখানে কেউ বললেন তসমিন ভারম দ্যাত তৎপরই মিষ্টম, বলছেন যে ভগবান কৃষ্ণকে নিজের কোন কিছু ভার দেওয়া তৎপরই মিষ্টম, ভগবান ভক্তগণের ইহা ইচ্ছা ইচ্ছা নয় কিন্তু শরণাগতের প্রারম্ভিক অবস্থায় পালন করিবেন তিনি এবং আমাকে রক্ষা করিবেন। গাভী যে প্রকার দুধ দিয়ে তার সন্তানকে পালন করে, সিং দিয়ে সে প্রকার তার বংশকে রক্ষা করে, এইটা প্রারম্ভিক অবস্থা। ভক্ত যদি বুঝেছে গোবিন্দই আমার কোটি কোটি জীবনের সর্বস্ব এবং বিশ্বানন্দে কোটি প্রাণ হইতে আমার সর্বস্ব, আমার ভাবটা তাকে দিব কেন, আমার ভাবটা তাকে দিব কেন বলু? সে যদি প্রিয়তম হয় তার ভাবটা আমি মস্তকে নিব, তার ভাবটা আমি মস্তকে নিব, আমার প্রিয়তম কি কি আমি বলবো যে আমার বোঝাটা তুমি বহন করো? সুতরাং ভক্তগণ কোনদিন যারা উচ্চ স্তরে গিয়েছেন তারা কোনদিন নিজের বোঝা কৃষ্ণকে অর্পণ করিবেন না। তাহলে আমরা নাম চিন্তা মনিত কি চিন্তা করব বল, কি চিন্তা করব? একটা কিছু চিন্তা থাকা চাই, ভাবনা এবং চিন্তা। যাহারা রূপানুগব তাহারা তাদের সঙ্গ অনুসারে সংসর্গ অনুসারে সেই চিন্তা করবে, সে অভীষ্ট প্রাপ্তি। সুতরাং নাম চিন্তা মণি কৃষ্ণ, সেই জন্য মহাপ্রভু বলেছেন যে নাম যাহারা গ্রহণ করবেন তাদের কিছু ভাবনা কামনা থাকা চাই, তা না হলে কি অভিষ্ট দিবেন? এই জন্য কেতু দর্শন মার্জনম ভব মহাদাবাগ্নি নিবাপন সেই কৈরয় চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম পরম মঙ্গলে উদিত হয়। মঙ্গলটা কোথা থেকে আসবে? বাণীর দ্বারাই মঙ্গলের উদিত হয়। আর কোন উপায়তে ছেলেগুলি স্কুলে যাচ্ছে, শিক্ষকগণ যেসব শিক্ষা দিচ্ছেন সে যদি মনোযোগ সহকারে তারা পালন করেন তাহলে তারা গুণী হয়ে যাচ্ছে, গুণী সম্বর্ধনা হয়, সেই ছেলেগুলি গুণবান হয়ে যাচ্ছে। তদ্রুপভাবেতে সর্বগুণের উদিত হয় নামের প্রভাবেতে, কৃষ্ণের অনুশীলনের প্রভাবতে। অনুশীলন করবার জন্য অন্য কোন বস্তুর প্রয়োজন হয় না, এই জন্য মহারাজারা বলেন যে অত কৃষ্ণ নামাদি নভবের গ্রাহ্য ইন্দ্রিয়ই বলছেন ঠিক, সেবন মুখে জিহাদু স্বয়ং এব প্রত্যত কই স্ফুরিত হবে, সেবন মুখ জিহা বহির্মুখ জিহা এবং সেবন মুখ জিহা। বহির্মুখ জিহা কি কর্ম? সর্বদা গ্রাম্য বার্তা বলা, গ্রাম্য কথা শোনা, এই হচ্ছে বহির্মুখ জিহার ধর্ম। আর সেবন মুখ জিহা কি করবে? সর্বদা কৃষ্ণের গুণকীর্তন করবে। যেরকম ধরো কাটি ভিজা, আগুনতে দিলেও জ্বলবে না, কিন্তু সেই কাঠটি জ্বালাতে হলে অগ্নিতেই দিতে হবে। অগ্নি তাপ পেলে আর্দ্রতা দূরীভূত হয়, দাগদাগ করে জ্বলে। আমাদের জিহ্বা তা হচ্ছে কৃষ্ণ বিমুখী, সেই জিহ্বার দ্বারা কৃষ্ণের গুণকীর্তন করা যায় না। তাহলে কি কৃষ্ণ নাম ছেড়ে দিব? না। অপরাধ যুক্তানাং, আমরা তো অপরাধী, ওই কৃষ্ণ নাম করতে 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 স্ফুরিত হবে। যখন বুঝবেন যে এই লোকটা আমার নাম গ্রহণ করিবার জন্য চেষ্টা করছে, নাম তো সর্বজ্ঞ, তখন স্বয়মেব স্ফুরত্বধ। নামাপরাধ যুক্তানাম নামান্নেব হরন্তি অহম, অবিশ্বাদ্য প্রযুক্ত আনন্দ নিরন্তর করতে হবে। নাম তো জড় বস্তু নয়, চেতন বস্তু। যখন তিনি দেখবেন যে এ শ্রদ্ধান্বিত হয়েছে, সুতরাং এই জিহায় আমি এখন প্রকাশিত হব, ওই নাম। সেই জন্য পরং আর আনন্দ কোথা থেকে আসবে বলুন? আনন্দ তো পৃথক জিনিস নয়, এই নামই হচ্ছেন আনন্দ স্বরূপ। তিনি আমাকে নাচাবেন, কাঁদাবেন, হাসাবেন, সব কিছু করবেন। মহাপ্রভু এই নাম কীর্তনে এই কথা বলেছেন, এইটি আমরা গুরুপাদ পদ্ম থেকেই বুঝি। গুরুপাদ পদ্ম থেকে আর কি পাই? ছিল প্রভুপাদ আমাদের আর কি দিয়েছেন? নাম শ্রেষ্ঠম সতিমপি, নাম শ্রেষ্ঠম অনুমপি, মনুমপি তৎপং তৎগ্রজন গুরুপুরী মাথুরী গোষ্ঠবাদি রাধা কুন্দিরি বরমহু রাধিকা মাধবাসা প্রাপ্ত যস্য প্রথিত কৃপয়া শ্রীগুরু তমস্মি। গুরুর কৃপাতে আমরা এসব পেয়েছি, নাম শ্রেষ্ঠম। ভগবানের যত রকম নাম আছে তার মধ্যে কৃষ্ণ নাম সবচেয়ে শ্রেষ্ঠ নাম। এইটি আমি শিল প্রভুপাদের কৃপাতে পেয়েছি, মন্ত্র পেয়েছি। মন্ত্র প্রভাবে কি হবে, কি বৈকুণ্ঠে চলে যাবেন? না, মন্ত্র হবে কি হবে, সংসার থেকে মুক্তি পাবে। মুক্তি মানে, মুক্তি মানে কি? না, সংসারটা সর্বস্ব নয়, গোবিন্দেই আমার সর্বস্ব। এই ভাবনাকে মুক্তি বলে। জগতের প্রত্যেক গৃহস্থ বাড়িতে যান, তাদের জিজ্ঞাসা করুন আপনাদের জীবনের কি প্রয়োজন। কেউ বলবে যে আমার মেয়েকে আমি ডাক্তারি শিখাচ্ছি, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমি একটি নকশা করেছি বিরাট একটি ঘর করব। প্রত্যেকে ঘরে ঘরে যান, এই ছাড়া আর কেউ কিছু বলবে না। আর যাহারা চৈতন্য চন্দ্রের আশ্রিত তাহারা এইগুলিকে সর্বস্ব মনে করিবেন না। তাহারা মনে করেন রাধা মাধব চৈতন্য চন্দ্রেরই সর্বস্ব। একে বলে মুক্তি, আর কিছু নয়। এইটাকে যদি সর্বস্ব মনে করা যায় একে বলে মুক্তি। কিন্তু শ্রীল প্রভুপাদের কৃপায় আমার আশা যে তিনি আমার অভীষ্ট পূর্ণ করবেন, প্রত্যেকেই আশা করে। কে না আশা করে? গুরুত্ব, কিন্তু গুরুতত্ত্বে গুরুর মধ্যে আকাশ বাতাস ভেদ আছে। বলো, এই জগতেও প্রাঙ্গের গুরু, মাধ্যমিক গুরু, উচ্চ মাধ্যমিক গুরু, বিশ্ববিদ্যালয়ের গুরু, সবই তো গুরু তত্ত্বে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের গুরু ভাইস চ্যান্সেলর প্রয়োজন আছে, আর তো প্রাইমারি গুরু তো লক্ষ 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 আছে। শ্রীল প্রভুপাদ গুরু সম্বন্ধে হরিভক্তি বিলাসের চেয়ে কিছু দেখেছেন। জগৎ গুরু আর গুরু যারা ভাগবত ধর্ম জগতে প্রচার করেন তারা বিশ্বগুরু, জগৎ গুরু বলেছেন হরিভক্তি বিলাসের। গুরু এক হইল, এর মধ্যে আকাশ পাতাল ভেদ আছে। ব্রহ্মা গুরু, আমাদের মূল হচ্ছেন ব্রহ্মা, সেও গুরু। শিব গুরু, নারদ গুরু, সকলেই তো গুরু, অগুরু তো কেউ নয়। কিন্তু এই গুরুর মধ্যে আকাশ পাতাল ভেদ। ব্রহ্মা গুরু আদি, কিন্তু তিনি এবং রূপ গোস্বামী গুরু। শিব গুরু রুদ্র সম্প্রদায়ের প্রবর্তক হচ্ছেন শিব, কিন্তু যশোদা মাতা শিব এক নয়। মাধ্যাচার্য গুরু, তাদের ব্রহ্মা দেখুন কি বলছেন, হে কৃষ্ণ তোমার ব্রজবাসী অনেক ঘরেতে আমাকে একটা প্রস্তর করে দাও, যে প্রস্তরেতে তোমার যে ঝাড়ুদা পা রেখে পা ধৌত করবে, সে ঝাড়ুদারের ধৌত পদার্থ পদক যদি আমি পাই জীবনকে কৃতার্থ মনে করি। ব্রহ্মা বলছে, আচার্য মনে সেই কথা বলছেন, মাধ্যাচার্য সম্প্রদায়কে প্রভু অঙ্গীকার করেছেন। তাদের সাধন কি? বর্ণাশ্রম ধর্ম। আর প্রাপ্তি কি? চতুর্বিধা মুক্তি। সেই দীয়মান বলছেন যে চালুক্যাদি চতুষ্টয়ম দীয়মানং নভিন্নন্তি মৎপাদ সেবনং বিনা। ভগবান নিজে বলছেন যে আমি চার প্রকার মুক্তি দিলেও আমার ভক্তগণ তাহা গ্রহণ করেন না, আমার সেবা ব্যতীত। গুরু দেখো, সকলের গুরু আদিত্য গোস্বামী சில பிரபுபா ரகுநாத் தாஸ் கோஸ்வாமி ஏக்மோன் சிவ போல்சன், பிரம்மா போல்சன், மதாச்சாரிய போல்சன், যত সম্প্রদায় তারা আমার গুরু, কিন্তু শ্রী রূপ গোস্বামী এবং শ্রী রঘুনাথ দাস গোস্বামীর মতন শ্রী প্রভুপা, প্রভুপা নিজের পরিচয় দিচ্ছেন দেখুন, শ্রী বারসভানুমি দ্বৈত দাস। আজ পর্যন্ত কোন গুরু এই প্রকার পরিচয় দেন নাই, শ্রী বারসভানুমি বিশ্বভানন্দিনীর প্রিয়কে, রাধা প্রিয় হরি, তারই আমি প্রিয় দাস। এই বাক্যের মধ্যে বহু কিছু আছে ছিল প্রভুপা। ব্রহ্মা দেখুন, ব্রহ্মার কাছে আমার বসু, দ্রোণ বসু ধরা বাৎসল্য রস কামনা করেছিলেন। শাস্ত্রে বলে তারাই বসুদেব, নন্দ এবং যশোদা রূপেতে এসেছিলেন, কিন্তু মূল যে যশোদা নন্দ তার মধ্যে ওরা প্রবিষ্ট হয়েছিল। চিররূপ গোস্বামী পাঠ বলছেন ভগবান হরি এই যে মূল নন্দ এবং যশোদা এদের উভয়কে মহাবৈকুণ্ঠে পাঠিয়ে দিয়েছিলেন। সুতরাং গুরু তো সব, ব্রহ্মার গুরু, শিব গুরু, সকলেই গুরু, অগুরু তত্ত্ব কেউ নয়, এক সূত্রতে রচিত, কিন্তু প্রাইমারি গুরু। এদের গুরুত্ব কিরকম বলছি, রঘুনাথ দাস গোস্বামী বলছে এবং জয়দেব কবিও গুরু, মহাপ্রভু এখানে জয়দেব গোস্বামী বাদে এবং বিদ্যাপতি চণ্ডীদাসে সব রসপূর্ণ এইখানে আস্বাদন করছে। মহাপ্রভু জীবনে কি করতেন, সর্বত্র প্রভু শিক্ষা দিতেন, নাম সংকীর্তন, অন্তরঙ্গ লইয়া করে রস আস্বাদন। আর রস আমরা এই জীবনে আস্বাদন করতে পারব, রসের কিছু অনুভব করতে পারব, কিন্তু আস্বাদন করতে গেলে জন্মান্তর সাপেক্ষ। এ কথা আপনার রূপ গোস্বামী বা তার ভক্তিও সাম্য সিন্ধুতে জানিয়েছেন। গুরু একটা উদাহরণ দিচ্ছি, বিন্দমঙ্গল ঠাকুর জয়দেব গুরু, জয়দেব পাদ পূরণ করতে গিয়ে ভীত দেহি স্মর করল খণ্ডনম, মম শিরসি মন্ডনম, দেহি পাদপদ্ম উদারম। এইখানে শিক্ষা আছে, কৃষ্ণ বলছেন রাধে স্মর করল খণ্ডনম, আমি কাম পানেতে জর্জরিত হয়ে যাচ্ছি, তোমার পাদ পদ্ম কৃপা করে আমার মস্তকেতে অর্পণ করু। কি করি সম্ভব বলো, কামেতে যারা আতু তারা কি আর মস্তকে পাদ পদ্ম অর্পণ করলে কি কাম থেকে উদ্ধার পায়? কেন বলছেন, রাধারানী তো সামান্য নায়িকা নয়, ভগবান কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, তার সর্বাঙ্গেই আহ্লাদিত করেন তিনি। জগতে আহ্লাদন করিবার কে আছে বলুন, বন্ধু বলুন, প্রিয়া বলুন, প্রিয় বলুন, ওইটাতে মনের উপর নির্ভর করে। প্রিয়া যদি আমার ঠিক মনের মতো চলে, তার কথা শুনলে আমরা আনন্দিত হই, সেই প্রিয়া যদি আমার প্রতিকূল আচরণ করি সঙ্গে সঙ্গে তো তাকে খতম করে দিচ্ছে, তার প্রিয়কে। এই জগতে প্রিয় বলি কেউ না, প্রিয়ত্ব মনে হয় ঠিক আমার মনের অনুকূল যে বলে সেই সময়তে মনটা প্রসন্ন হয়, তখন তাকে দেখিলে মনে হয় এ আমার প্রিয়। সেই জন্য বলছেন যে আনন্দ কাকে বলে, মনের যে সাত্বিক ভাব বিশেষ তাকে বলে আনন্দ। ক্রোধান্বিত হয়ে বসে আছেন, হয়তো বিদেশ থেকে ছেলেটি এসেছে, তখন আমি হয়তো অন্যের প্রতি ক্রোধান্বিত, সে ছেলেটাকে দেখিলে সঙ্গে সঙ্গে ক্রোধ নেমে যাবে, সত্যগুণের উদিত হবে, তখন যে মনের উল্লাস তাকে বলে সুখ। কিন্তু বিষমানন্দিনী তো সেই রকম ন, সর্বাঙ্গেই তিনি আবহারী, তার পদমাখ স্পর্শ করলে কৃষ্ণের আনন্দ হয়, তার বস্ত্রাঞ্চল স্পর্শ করলে কৃষ্ণের আনন্দ হয়, পদধূতি পেলেও কৃষ্ণের আনন্দ হয়, সব তিনি যে আহ্লাদিনী শক্তি। তোর জন্যই বললেন যে দেহি পাদপদ্ম উদারম, যেহেতু তিনি আহ্লাদিনী, তার পাদপদ্মকে দিলেও কৃষ্ণের আনন্দ হয়। এই জন্য কিন্তু এই লেখনটি লিখতে গিয়ে জয়দেব গোস্বামী হাত কাঁপছে, তখন কৃষ্ণ নিজে এসে ভক্তের মনোবাঞ্ছাকে পূর্ণ করেছিলেন। আর আমাদের গোস্বামীগণ সেই রকম নন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে নানা বিধায়ী প্রথম কাশ ভরণী রসজয়ী সম্প্রাধিক প্রিয়তয়া তব মাধবেন তন্মান ভঙ্গ বিধায়ে সদয়ে জনোয়ম বিগ্র প্রতিশ্রুতি গদা ললিতা পদান্তে। লেখনি স্তম্ভিত, আজ পর্যন্ত ইতিহাসে এই রকম উক্তি কেউ করেন নাই। রাধা রানীকে বলছেন রাধে আমি কি করব, আমি তো তোমার অযোগ্যা কি করি, তব মাধবে ন আমার মাধব নয়, তোমার মাধব আমার কাছে এসেছে, নানা বিধায়ী প্রচুর কাজ ঘরেই রসজয়ী আমার পায়ে এসে পড়ছে, এইরকম কাকু মাকু বলছে আমি আর সহ্য করতে পারছি না। বল লেখনি সেখানে স্তম্ভিত, নানা বিধায়ী প্রচুর কাকু ঘরেই রসজয়ী সম্প্রাথিত প্রিয়তয়া সম্যক ভাবে তব মাধবে ন তোমার মাধব আসে আমার কাছে পড়ছে পায়ে, আমি কি করব, আমি তো তোমার চিঙ্করি, তোমার মান ভঙ্গন তো আমি করতে পারবো না, ললিতা প্রধানকে ললিতার পায়ে গিয়ে আমি পড়ব, ললিতে দেখো দেখো মাধব এসে কি রকম কাকু মাকু করছেন যে আমি আর সহ্য করতে পারছি না। দেখুন রূপানন্দ রূপ জগন্নাথ দাস গোস্বামী বৈশিষ্ট্য দেখুন, আর রূপ গোস্বামীও সেই রকম করুণান মুহূর্তে তব বৃন্দাবন চক্রবর্তিনী, হে বৃন্দাবন চক্রবর্তিনী তোমার করুণাই আমি পুনঃপুনঃ কামনা করি, কি চাও আমার পার্বত্য চাও, ভোগ ঐশ্বর্য চাও, কি প্রার্থনা করছো, জয়া কংসরিপুর সতত প্রার্থনম জনম। এই যে কংসরিপুর কৃষ্ণ সে জন এসে আমার কাছে কাকুমাকু করে এই প্রার্থনা আমার। দেখো রূপ গোস্বামীর ভাষা এবং তাদের অবস্থা দেখো, পৃথিবীতে কেউ নাই যে এইরকম লেখনি লিখতে পারি। সুতরাং সেই রূপানুগ বল হচ্ছেন ছিল বহুপা, তার কৃপাতেই গুরুতত্ত্ব কিন্তু কিন্তু আমার সেই রকম অভিমান আসবে না। এই হচ্ছে গুরুতত্ত্ব। আবার বৈষ্ণব বন্দনাও সেই রকম করেছে, বাংসার কলপতরুর ভস্য কৃপা সিন্ধুর ভয়ে বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। সাধারণ সাধারণ এই যে ছিল নারায়ণ মহারাজ বই প্রকাশ করেছেন, অবশ্য তার মধ্যে বহুবাদের নাম বই প্রকাশিত করেছেন। প্রথমেই চমৎকার চন্দ্রিকাটি ছিল চক্রবর্তী ঠাকুর নমস্কার করছেন, শ্রী রূপ বাক সুধা স্বাধী চকোরভ্য নমো নমো। অন্যরকম বৈষ্ণবের বন্দনা করছে, শ্রী রূপ বাক সুধা স্বাধী চকোরভ্য নমো নমো। বলছেন যে আমি বৈষ্ণবকে নমস্কার করছি, তারা কে? শ্রী রূপ বাক সুধা স্বাধী, যারা শ্রী রূপ গোস্বামী বাক্যামৃত পান করে সেই চকোরগণকে আমি নমস্কার করছি। দুই রকম নমস্কার করছেন, বংশা কলপতল ভস্য কৃপা সিদ্ধ ভয়ে বচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। আবার এখানে তার বিপরীত নমস্কার করছেন, শ্রী রূপ বাক সুধা স্বাধী রূপ গোস্বামীর বাক্যামৃত যাহারা সর্বদা পান করে সেই বৈষ্ণবগণকে আমি নমস্কার করছি, তাদের প্রীতির নিমিত্ত আমি এই চমৎকার রাঘবত্ব চন্দ্রিকা প্রস্তুত করছি। রাঘবত্ব চন্দ্রিকা এইসব হচ্ছে গুরুবর্গের কথা। রাঘবত্ব চন্দ্রিকাতে সেটাকে পাঁচ ভাগে না ছ ভাগ করেছে, করতে হবে। রসকথা আলোচন আগে ছিল না কেন জানেন? কারণ আছে, গৌড়ীয় মঠে আমি পূজনীয় ভগবান পূজনীয় কেশব গোস্বামীর মুখ থেকে শুনেছি, এবং ১৯৩৮তে রাধাস্বামীর দিন বাসুদেব প্রভু একটি কীর্তন করতেন, রাধে জয় জয় মাধব দয়িতে। সকলেই তখন স্তম্ভিত, বাহ আচার্য দেব নূতন কিছু বলছেন, প্রভুপাদ আজ পর্যন্ত যা বলেন না। এর একটা কারণ আছে, ওই যে বাসুদেব প্রভু ছিলেন কাকেও কোন গ্রন্থ পড়তে দিতেন না। পূজ্যপাল কেশব মহারাজ আমাকে বলেছেন তার মতন ব্যক্তি তিনি কৃষ্ণ সন্দর্ভ পড়িবেন, সেইটিও কিনে নিয়েছিলেন। বলুন, আজকাল তো প্রতি ছেলেই বলে রাধে জয়, কি করবেন? পড়তে না দিলে আর কি করবেন? শুধু জৈব ধর্ম পড়ো, এমনকি এইরকম নিয়ম ছিল যে যশোমতী নন্দন বেদবরণা আগল সেও পড়তে পারবে না। কিন্তু তা তো নয়, পূজনীয় কেশব মহারাজ তার বিরুদ্ধ নন। তাহলে অনেকদিন আগে শ্রী রূপানুগকি ভজন সম্পত্তি নাকি একটা সম্পত্তি, তা থেকে তো আমার এখনো মনে আছে, বলছেন যে সেটা উজ্জ্বল নীলমণি শাক। সেখানে আমি এখনো মনে আছে কৃষ্ণের লীলা শান্ত এবং নৈরন্তর্য, মথুরা দাস জন্মবৃদ্ধি দত্তনাথ মথুরা দ্বারকাবাস এইসব শান্তরী গণ। নৈরন্তর্য লীলা হচ্ছে অষ্টকারী ও লীলা নিষেধ না, ছিল রূপ গোস্বামী পাদ নিষেধ করেন নাই, কিন্তু একটু বাধা দিয়েছে। বৈষ্ণবগণ তার আরাধ্য দেবের গুণ কীর্তন করবেন, এটা কোন অপসিদ্ধান্ত নয়, স্বচ্ছ অধিকারের
ज्ञानिष्ठा साधन परिकीर्तिता अधिकार अनुसार जार जहाते निष्ठा से हे गुण रूपे परिणत हवा सुतरां ছিল রূপগোস্বা। আর আরো দেখুন, এই ভোগ দিতে গেলে কি করতে হবে জানেন? বিধান অনুসারে ভোগ দিতে যে বস্তুটি দিবেন সে বস্তু ভগবান গ্রহণ করেন না, সেটাকে রং বীজ জং বীজ ঠং বীজ উচ্চারণ করে করে সেটাকে উড়ে দেয় পুড়ে দেয়, তারপরে সেটাকে ভগবান অমৃতকরণ করে ভগবানকে অর্পণ করে। কিন্তু আমাদের তো তা নয়, ওই রঙবীজ গোস্বামীগণ ছিল ভক্তিমূলক ঠাকুর গোবিন্দ লীলামৃতেই দেখেছেন, গোবিন্দ লীলামৃতে যা আছে তারই অনুবাদ, ওইসব কিছু দেখেন নাই। শ্রী রাধিকার কর্ম বিবিধ বঞ্জন পরম আনন্দে কৃষ্ণ, ওই তো রাধা রানীর কথা সেখানে লেখা আছে, সেই দাও তো রসময় নয়নল কোনি। কিন্তু এর মধ্যে কিছু যারা মক্তা অধিকার অনুসারে পরিবেশন করবে, এইটুকু বলা। অধিকার অনুসারে রূপগোস্বামী পাদ প্রথমে ভক্তি রসামৃত সিন্ধু প্রকাশ করলেন, সব বন্দনা করেছেন, সংক্ষিপ্ততে মধুর রস বলেছেন, কিন্তু বিস্তারিত ভাবে তাহা উজ্জ্বল মণিকে প্রকাশ করেছে। তখন ছিল না এখন হবে না এ কথা কিছু নয়, ভক্তগণ যে প্রকার সংসর্গে যান তদনুসারে চিত্তবৃত্তি গঠিত হয়। আর যাহারা ব্রজধামে বহুকাল ব্যাপী বসবাস করেন তাদের তো হবেই। রাধারানী নিজেই বলছেন, দেখছে আম সুন্দর, যাহারা আশা নিয়ে তোমার পার্বত্য ভজন করেন বৃন্দাবনে বসবাস করি তাদের মনোবাঞ্ছা তুমি অবশ্যই পূর্ণ করো না করেন। কিন্তু একটা কথা, যাহারা পরিবেশন করবেন তাহারা অধিকার অনুসারে একটু চিন্তা করেন। কারণ উজ্জ্বল নীলমণি সেখানে রূপগোস্বামীরা গোপ্যেব রস, সেখানে বলেছেন যে রসটি হচ্ছে গোপনীয়, তার কি কোনো অশ্লীল আছে? না তো। দেবতাগণ কৃষ্ণের রাজ সম্বন্ধে সময়েতে স্তব স্তুতি করছেন, পুষ্পবর্ষণ করছেন, কোন আর ইন্দ্রাদি দেবতা ব্রহ্মাদি দেবতাগণের তো বিহার আছে, তাদের বিহারে তো কোন পুষ্পবর্ষণ করেন নাই। এইটা তো কৃষ্ণের অপ্রাকৃত বিলাস, কামজনিত বিলাস নয়। গোপী নাম তৎপতি নাম সর্বেশমপি দেহি নাম, যে গোপীগণের প্রতি সর্বপ্রাণীর প্রতি যিনি অন্তর বহিরে সর্বত্র বিরাজমান করছেন তার স্পর্শতে কোন দোষ নাই। বায়ু দেখুন অনুঢা কুমারী অঙ্গেতে প্রতি অঙ্গ স্পর্শ বিহিত করে, তার বিরুদ্ধে কিছু মামলা করতে পারবেন বল? আরো তো বলেছেন, রেমে রমেশ ব্রজসুন্দরী ভি যথা অর্ভক প্রতিবিম্ব বিভ্রম, অর্ভক বাচ্চা সব প্রতিবিম্বকে দেখে মনে করছে যে আরেকটি ছেলে, সেই রকম ব্রহ্ম সংহিতায় বলেছেন গোপীগণকে তার তদ্রূপ কলাভি তারই অঙ্গ থেকে প্রকটিত হয়েছে, রাধারানী কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকটিত হলেন, তারপর কৃষ্ণকে বিনোদিত করবার জন্য কোটি কোটি রূপ ধারণ করলেন। কেন? কৃষ্ণ হচ্ছেন বিলাসময় বিগ্রহ, এবং প্রথমে যে রাসলীলা করেছিলেন তার একটি উদ্দেশ্য আছে, একটা প্রিয়াদি গণকে বিনোদিত করিবার, আর বাহ্যিক উদ্দেশ্য হচ্ছে এই কামকে চলন করিবার জন্য। কামদে ছিল শ্রীধর পাদ বলছেন, গোস্বামী পাদ মদনকে ব্রহ্মাদি জয়চন্দ্র গ্রহ কন্দপ কন্দপহা জয়তি শ্রীপতি গোপী গোপ গোপী মন্ডল মন্ডিত। এই মদনাদি দেবতাগণে এদের গল্প হয়েছিল, কি গল্প? মদন নিজে মনে করতেন যে ব্রহ্মাদি দেবতাগণকে আমি মোহিত করেছি, ব্রহ্মাদি জয়সংরূঢ় কন্দর্প দর্প দর্পহা, সেই কন্দর্প এর দর্পকে চূর্ণ করিবার জন্য রাসলীলা করেছিলেন। অন্যের কার পক্ষে সম্ভব নয়, কাম জয়িত কি করে জয় করলেন? অবরুদ্ধ সৌরথ সুরথ ব্যাপারকে রোধন করে জয় করলেন, এইটা কার পক্ষেও সম্ভব নয়। সমস্তই স্ত্রী পুরুষ একত্রিত হলে কামেতে বিগলিত হয়ে যায়, কিন্তু শ্যাম সুন্দর অবচলিত ভাবে কামকে জয় করেছিলেন, এইটা তার উদ্দেশ্য। সুতরাং ভক্তগণ তারা তথাপি ছিল রূপগোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে উজ্জ্বল মণিতে বলেছেন, গোপ্যয়েব রস, রসটা গোপন করবে কার কাছে? বলছেন যে যারা গোবিন্দ ভজন করছেন রস বিশেষ অজ্ঞ তাদের কাছে গোপনীয় আর চিমূর্ত বিষয়ভ্য, আর বিষয়ের কার কথা? সুতরাং যাহারা রসচর্চা করছেন তাদের কাছে এই প্রার্থনীয়, যেখানে সেখানে করাটা ঠিক নয়, অনধিকারকে করলে সে ভ্রষ্ট হয়ে যায়। নতুবা আমাদের গুরুপাদ পদ্মগণ এবং বৈষ্ণবগণ এটাকে অবজ্ঞা চক্ষে দেখেন না, এই জীবের সার কিন্তু অধিকার অনুসারী। সুতরাং ছিল প্রভুপাদের আশ্রিত ভক্তগণ সেইভাবে জীবন যাপন করবেন, তাহলে আমরা প্রভুপাদের কৃপা পাব। কিন্তু শিল প্রভুপাদ নিষেধ করেন নাই, কিন্তু সকলে সম অধিকারী নয় তো, এই জন্য পরিবেশন যাহারা করবেন তাহারা একটু বিবেচনা করে করবেন, তা না হলে সকলেই তো সামনে মনে করবে, অথচ রাধা গোবিন্দের লীলা কোন অশ্লীল লীলা নয়, সেই লীলাই আমাদের আশ্চর্য অধিকার, এবং সেই লীলা হচ্ছে মহাবদন্ড লীলা।